স্মৃতির পাতায় কত কিছু লেখা আছে আমার, তারি মাঝে কিছু স্মৃতি থাকবে চিরকাল।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছে মাদানী চ্যানেলের ধারাবাহিক প্রোগ্রাম নিয়ে, যার নাম হচ্ছে স্মৃতির পাতা থেকে। আপনারা যে যেখান থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, আপনাদের সকলকেই জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন শুরুতে ভালো ভালো কিছু নিয়ত সামিল করে নেই। আল্লাহ তাআলা এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দে হাসিলের উদ্দেশ্যে আমরা এই প্রোগ্রামটি দেখব ইনশাআল্লাহ। এর মধ্যে যা শিক্ষণীয় বিষয় উঠে আসবে এর উপর ভর করে আমল করবো ইনশাআল্লাহ। দরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত আছে। প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি 80 বার দরুদে পাক পাঠ করবে, আল্লাহ পাক তার 80 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আপনারা জানেন যে স্মৃতির পাতা থেকে অনুষ্ঠানটিতে আমরা এক একজন অতিথিদেরকে আমন্ত্রণ জানিয়ে থাকি এবং ওনার কাছ থেকে ওনার জীবনের কিছু স্মৃতি আমরা জেনে থাকি, বিশেষ করে মাদানী মহলকে ঘিরে, দাওয়াত ইসলামের বিভিন্ন অ্যাক্টিভিটিসকে ঘিরে কী কী স্মৃতি উনি অর্জন করেছেন বা কী কী স্মৃতি ওনার আছে সেগুলো আমরা জানার চেষ্টা করি। তো আজকে ইনশাআল্লাহ আজ্জাওয়াজেল একজন মুবাল্লিগের আমরা স্মৃতি জানবো। আপনারা অনেকেই ওনাকে মাদানী চ্যানেলের পর্দায় দেখেন, বিভিন্ন সময় দেখেছেন, বিভিন্ন অনুষ্ঠানে দেখেছেন। তো আজকে যিনি আমাদের সাথে আছেন তিনি হলেন আমাদের কলিম মাদানী ভাই। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। কলিম মাদানী ভাই, ইনার থেকে ইনশাআল্লাহ আজ্জাওয়াজেল আজকে আমরা ওনার জীবনের কিছু স্মৃতি, অনেকগুলো স্মৃতি আছে হুজুরের, ইনশাআল্লাহ এক এক করে আমরা জানবো। না শুনতে দেরি না করে আমরা হুজুরের কাছে যাই, হুজুরের কাছ থেকে কিছু সামিল করি। হুজুর, প্রথম প্রশ্ন আপনার কাছে যে দাওয়াত ইসলামীতে আপনি কত সালে এসেছেন?
আমার বয়স যখন মনে পড়ছে 11 কিংবা 12।
আল্লাহু আকবার।
তখন থেকে আমি দেখতাম যে আমাদের মসজিদে দরস হতো, তারপর ফায়জানের মাদিনা ইজতিমা হতো, সেখানে যেতাম সাপ্তাহিক ইজতিমায়। কিন্তু ফুললি একেবারে আসতে পারি নাই। ফুললি এসেছি 2011-তে 2011 কিংবা 2010।
আচ্ছা,
2010-এ আমি ইন্টারে ছিলাম। তো সে সময় কিংবা 2008 সালে মনে হয় মাদানী চ্যানেল আমাদের বাংলাদেশে হয়ে গিয়েছিল মনে হয়। তো উর্দু মাদানী চ্যানেল আমি যখন কলেজে যেতাম আর কলেজ থেকে আসতাম, আসার সাথে সাথে আমি ভাত বা খাবারগুলো বের করে আমি অন করতাম আর মাদানী চ্যানেল দেখতাম। তো সেটাই আমার পথযাত্রার সূচনা আর কি, 2010 কিংবা 2011
মাদানী চ্যানেল দেখতেন। তো নিশ্চয়ই কিছু না কিছু এমন ভালো লেগেছে যার কারণে আপনি এটা দেখতেই থাকতেন হয়তোবা। কি এমন ভালো লেগেছিল মাদানী চ্যানেলে?
মাদানী চ্যানেলের সবচেয়ে সুন্দর অনুষ্ঠান হচ্ছে মাদানী মুজাকারা।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আর যে অনুষ্ঠানে আমাদের দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত-তার কাদরী রাজবি জিয়াই দামত বরকাতুহুমুল আলিয়া উপস্থিত হন, তার কাছেই প্রশ্ন করা হয়, তিনি উত্তর দেন। তো মুজাকারা তো হয় রাত্রে,
জি,
কিন্তু আমি যখন আসতাম
কোনো না কোনো প্রোগ্রাম চলতো।
হ্যাঁ, তখন প্রায় যখনই আসতাম দেখতাম যে আমির আলী সুন্নাতের ওই ক্লিপসগুলো দেখানো হতো,
শর্ট ক্লিপস আকারে,
শর্ট ক্লিপস মাদানী মুজাকারা আমি দেখতাম, খুব পছন্দ করতাম।
মাশাআল্লাহ। আচ্ছা, এরপর তো মাদানী চ্যানেল দেখতেন, কিন্তু মাদানী চ্যানেল দেখার পরে বাংলাদেশের যে অ্যাক্টিভিটিস এগুলোর সাথে কখন জড়িত হওয়া বা কখন আপনি কোনো মোবাইল লীগের সংস্পর্শে এসেছেন, কখন এসেছেন বা কার মাধ্যমে আপনি চ্যানেল দেখে এরপর আপনার যাত্রাটা কীভাবে শুরু হয়েছিল?
আসলে লিয়াকত ভাই, বাস্তবিক পক্ষে আমাকে কেউ ইনফাদি কোশিশ করে নাই।
আচ্ছা, চ্যানেলই করেছে?
কোনো মোবাইল লীগের মাধ্যমে আমি কিন্তু আসি নাই।
জি।
আচ্ছা, আমার পরিবারের, আমার ভাইদের ইচ্ছা ছিল যে আমি ইঞ্জিনিয়ার হব বা ডাক্তার হব, দুটার একটা। তো ভালো স্টুডেন্ট হলে সবার আমার ভাইয়ের ভাইয়া ইয়েতে আছেন আমাদের আর্মি ভাইয়া।
আচ্ছা আচ্ছা।
তো ভাইয়ার খুব ইচ্ছা, আমার ছোটো ভাই কিন্তু ইঞ্জিনিয়ার, সে এখন ইউনিভার্সিটির লেকচারার।
মাশাআল্লাহ।
তো সে তখন ছিল ক্লাস টেনে আর আমি ছিলাম ইন্টারে। তো ভাইয়ের খুব ইচ্ছা যে ইঞ্জিনিয়ার হবে কিংবা
ডাক্তার হবে,
সবার মতো বুয়েটে পড়বে বা রুয়েটে পড়বে বা চুয়েটে পড়বে। কিন্তু এদিক আমি আমার ইন্টার সেকেন্ড ইয়ার চলছে আর আমি এদিক মাদানী মুজাকরা প্রত্যেক দিন এসে দেখতাম।
মাশাআল্লাহ।
আর আমির আলী সুন্নাতের মুখে প্রায় তিনি এই কথাই বলতেন যে একজন আলেম যেভাবে দিনের খিদমত করতে পারে একজন মুবাল্লিগের পক্ষে সম্ভব না।
আল্লাহু আকবার। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি সংযোজন করতে চাইবো, আপনি মানে জেনারেল লাইনের পাশাপাশি তো মাদ্রাসায়ও ছিলেন?
না, আমি মাদ্রাসায় ছিলাম না তখন, সেই সময়
শুধু জেনারেল লাইনেই ছিলেন।
হ্যাঁ।
আচ্ছা আচ্ছা আচ্ছা।
তবে আমি আমি প্রায় এগারো, আমার বয়স যখন এগারো বা বারো তখন থেকে আমি নামাজ পড়তাম, ছোটোবেলা থেকেই পড়তাম। আমির আলী সুন্নাতকে দেখতাম প্রায়, তিনি কথোপকথনে এটাই বলতেন,
আলেমেদিনের
ফজিলত বলতেন। কিন্তু ইন্টার লেভেল এমন একটা লিয়াকত ভাই, যারা পড়াশোনা করেছে তারা জানে ইন্টারের পরে তাদের ফিউচার একটা ব্রাইট হবে বা ফিউচার গড়ার সূচনা হবে,
কিন্তু আসলে একটা জার্নি শুরু হয়।
এখন আপনি ডাক্তার হবেন না, ইঞ্জিনিয়ার হবেন না, প্রফেসর হবেন, কি হবে
নির্ধারণ করার সময় তখন।
হ্যাঁ, তখন। আর পাশাপাশি আমি কোচিং করছিলাম
অ্যাডমিশনের জন্য।
হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং কোচিং করছিলাম। আর এদিক রেজাল্টও বের হয়ে গেছে, রেজাল্টও ভালো এসেছে আলহামদুলিল্লাহ। আর এদিক বারবার আমি প্রত্যেক দিন এসে দেখতাম। আচ্ছা, আমার অন্তরে কিন্তু এটা চিন্তা হচ্ছে আমি যদি আলেম হই তাহলে আমি করবোটা কি? আমার পুরো লাইফটা আমি বারো বছর পড়াশোনা করেছি, আর পাঁচ বছর যদি পড়ি আমি ইঞ্জিনিয়ার হবো, ডাক্তার হবো, আমার ফিউচার ব্রাইট হয়ে যাবে,
গ্রাজুয়েশন কমপ্লিট
হয়ে যাবে। কিন্তু আমি যদি পড়াশোনা ছেড়ে দিই, লেখাপড়া ছেড়ে দিই,
একেবারে উল্টো একটা জগতে,
হ্যাঁ, তাহলে কি হবে?
জি।
তো আবার একদিন মাদানী মুজাকরা দেখছি, আমির আলী সুন্নাত বলছেন অনেকে রিজিকের চিন্তা করে।
আল্লাহ,
অনেকে রিজিকের চিন্তা করে,
আপনার প্রশ্নের উত্তরই দিয়ে দিয়েছে
মুর্শিদ না, আল্লাহর বলি জানেন, অনেকে রিজিকের চিন্তা করে কি হবে না হবে। বাবা এই কথা বললেন যে একটা পাখি যখন তার নীড় থেকে বের হয়,
মাশাআল্লাহ,
তো তার পেটে কিন্তু আহার থাকে না,
থাকে না, জি,
পেট খালি থাকে। সে শত মাইল উঠতে উঠতে যখন সে তার নীড়ে ফিরে আসে, প্রত্যাবর্তন করে, তখন তার পেটে খাবার থাকে,
বেশক,
ক্ষুধার্ত থাকে না। তো ওই পাখি কি ইঞ্জিনিয়ার? সে পাখি কি ডাক্তার? সে কোন গ্রাজুয়েশন কমপ্লিট করেছে?
মাশাআল্লাহ।
তো আসলে আল্লাহু খায়রুর রাযিকিন,
আল্লাহু
আকবার, আল্লাহ তাআলা হচ্ছেন কি রিজিক দাতা। যখন বাবা এই কথা বললেন আমির আলী সুন্নাতের মুখে, যখন আমি এই কথা শুনলাম, আমার অন্তর থেকে এক রিজিকের একেবারে টেনশন
চলে গেল।
আর এক মাস বাকি ছিল কোচিনের, এক মাস বাকি পরীক্ষা শুরু হবে,
অ্যাডমিশন
পরীক্ষা শুরু হবে ইঞ্জিনিয়ারিং বা ইউনিভার্সিটির।
জি জি।
আমি বললাম বাড়িতে যে আমি আর পড়াশোনা করবই না।
রিঅ্যাকশন কেমন ছিল?
পড়াশোনা আমি করবই না, সবাই হতবাক, এত টাকা পয়সা খরচ হয়েছে, এত অর্থ হয়েছে, আর এই পর্যায়ে এসে বলতেছে পড়াশোনা করবে না। তো এখন ভাইয়া একটু রেগে গেলেন,
বড় ভাই,
একটু রাগান্বিত ছিলেন একটু, বা ছেলেটার কি হবে। ভাইয়া আমাকে বললো যে দেখো তুমি চিন্তা করে নাও, বারবার চিন্তা করে দেখো, পরে আফসোস করতে যেন না হয় যে আমি কেন ইঞ্জিনিয়ার হতে পারলাম না।
জি।
তো আমি ভাইয়াকে বললাম যে আমি যদি আলেম না হতে পারি তাহলে আমার আফসোস থেকে যাবে, আমার অনুশোচনা থেকে যাবে। তো কয়েকদিন আবার কথা বলতাম না, মন খারাপ থাকতো। তো আমার বড় বোন, বড় আপা আমাকে বললেন যে তুমি কি চাচ্ছ বলো। আমি বললাম আমি আলেম হতে চাই। বা সমস্যা নাই, তুমি নিশ্চিন্তে থাকো, আমি ভাইয়ার সাথে কথা বলছি, আমি তাকে বুঝাই দিচ্ছি, বলে তাকে ছেড়ে দাও, তার অবস্থায় ছেড়ে দাও, সে আলেম হবে ইনশাআল্লাহ। তো লিয়াকত ভাই, কিন্তু সে সময় আমাদের জামিয়াতুল মদিনা প্রতিষ্ঠিত হয়নি,
আচ্ছা,
কিছুই ছিল না।
আচ্ছা আচ্ছা।
এখন যখন ছেড়ে দিয়েছি, এখন আমি চাচ্ছি যে আমি জামিয়াতুল মদিনা পড়াশোনা করব। তো আমাদের একজন মুবাল্লিগ ছিলেন, তো আমি তার কাছে গেলাম গিয়ে বললাম যে ভাই আমি আলেম হতে চাই, কোনো সুযোগ আছে কি না, আমাদের জামিয়া আছে কি না, আর যদি আপনারা বলেন। আমার ভাইয়া বলে তোর কত টাকা খরচ হবে, আমি আছে, তুমি পাকিস্তান গিয়ে পড়াশোনা করো বা ভারতে চলে যাও, বেরেলি শরীফ চলে যাও, যেখানে যাও আমরা তোমার পশ্চাতে আছি হেল্প করার জন্য, যত টাকা অর্থ পয়সা খরচ হবে আমরা আছি। আমি গেলাম, ভাই আমার ব্যবস্থা করে দেন। তখন কিন্তু সুযোগ আর হয়ে ওঠে না, বলছে না আমাদের এখন যাওয়া, আপনাদের আপনাকে নিয়ে যাওয়া বা সম্ভব হচ্ছে না। আমি টেনশনে পড়ে গেলাম, টেনশন করতাম শুধু, খেয়াল আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি, লেখাপড়া ছেড়ে দিয়েছি, বলে তুমি আমার জন্য ব্যবস্থা করে দাও। আমি এখন কোথায় যাব?
কত সালের কথা বলছেন আপনি?
2011-এর
কথা।
আমি নিজেকে মানে একেবারে নিঃস্ব মনে করছি, কী হবে আমার। আবার আমি একটা প্রতিষ্ঠানে গেলাম, একটা মাদ্রাসায়, সেখানে গেলাম পড়াশোনা করার জন্য। আমি তো আসছি পড়াশোনা করতে, আমার আলেম হতে হবে, আমার প্রতিভা, আমার স্ত্রী হয়। সেখানে গেলাম, দেখলাম যে পড়াশোনা সেখানে নেই, আমার মাসও যায় অতিবাহিত হয় নাই, আমি সেখান থেকে চলে আসলাম। কিন্তু যারা এলেমের প্রত্যাশী হয়ে থাকে, লিয়াকত ভাই, আল্লাহ তাআলা তার জন্য ব্যবস্থা করে দেন। ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল্লাহু মাখরাজা, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলা তাদের জন্য একটা পথ বের করে দেন।
জি বেশক।
তখন আমাকে একজন এসে বলল, কলিম ভাই আপনি আলেম হতে চাচ্ছেন? যেহেতু আমাদের তো দাওয়াতে ইসলামের এখনও কোনো জামিয়া
প্রতিষ্ঠিত হয়নি,
এক কাজ করো, আমাদের সৈয়দপুর শহরের একজন মুফতি সাহেব ছিলেন, হুজুর মুফতি আজম হিন্দের মুরিদ ছিলেন,
মাশাআল্লাহ,
তো বলছে তার কাছে চলে যান, আর আপনি কি একটু ফার্সিগুলো শিখে ফেলেন, আরবি গ্রামার শিখে ফেলেন, মুফতি মুশতাক নুরি রেজবি রহমতুল্লাহি তাআলা আলাইহি,
মাশাআল্লাহ।
তো তার সান্নিধ্যেই প্রথমে আমি পড়তে গিয়েছিলাম। উনি পুরো দাওয়াত ইসলামের লিবাসে থাকতেন, সবুজ ইমামও পড়তেন, পুরো সুন্নাতের আমলধারী ছিলেন,
মাশাআল্লাহ।
তার কাছে গিয়ে আমার এলেমের যে পিপাসা ছিল সেটা মিটেছে। তিনি আমাকে এত মহব্বত দিয়েছেন, কোনোদিন একটা কটাক্ষমূলক শব্দ পর্যন্ত বলেন নাই,
মাশাআল্লাহ,
কোনোদিন একটা ধমক দিয়েও কথা বলতেন না,
মাশাআল্লাহ,
আর যথেষ্ট মহব্বত করতেন। আর আমি প্রথমেই তার কাছে ওই ফার্সি গুলজারে দাবিস্তা শিখলাম, আমাদনামা শিখলাম, সরফ শিখলাম, কাফিয়া পড়লাম, হেদায়তুল্লাহ পড়লাম, তারপর ভারসিয়াত পড়তাম। তো তার কাছেই আমার প্রথমে মানে আকিদা সম্পর্কিত আমি এলেম শিখলাম, গ্রামাটিক্যাল শিখে ফেলেছি,
মাশাআল্লাহ।
আর যখন দাওয়াত ইসলামীর যখন মাদ্রাসা হয়ে গেছে,
কত সালে?
2012 মনে হয়,
12-র দিকে
মেবি।
আপনি এগুলো 11 সালে কমপ্লিট করে ফেলেছেন?
হ্যাঁ, প্রায় ওনার সান্নিধ্যে 1.5 বছর ছিলাম।
আচ্ছা,
10 থেকে যাত্রা শুরু করে। তো আমি ওনাকে বললাম যে হুজুর, আমাদের তো দাওয়াত ইসলামের জামিয়া প্রতিষ্ঠিত হয়েছে মুন্সিগঞ্জে, আর আমি হুজুরের খানকায় গিয়ে পড়তাম, আমাকে সময় দিতেন 1.5-2 ঘন্টা, কিন্তু তারপরও একটা প্রাতিষ্ঠানিকভাবে পড়ার জন্য প্রায় আপনার 6টা ক্লাস করতে হবে, 6টা বই পড়তে হবে বা 7টা বই পড়তে হবে। তো বললাম, হুজুর আমি যেতে চাচ্ছি ওখানে, আপনি যদি অনুমতি দেন। বলে হ্যাঁ বাবা তুমি যাও, আর এটা জেনে রেখো এই দাওয়াত ইসলামের যেটা জামিয়া আল্লাহর ওলি হওয়ার একটা সিঁড়ি, তুমি সেখানে যাচ্ছ, ভালো করে পড়াশোনা করো, আমার জন্য দোয়া করলে, তারপর সেখান থেকে গিয়ে পড়াশোনা করলাম, আলহামদুলিল্লাহ,
মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে জিনিসটা শুনে আমার খুবই মানে নিজের মধ্যে একটা ভাবাবেগ সৃষ্টি হলো আপনার জিনিসটা শুনে, যে জার্নি আপনার ছিল। আচ্ছা, এখানে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ইন্টার পাস করা, ইন্টার পড়ুক একজন ছাত্র, তার কি আদৌ সম্ভব যে এই যে এগুলো আবার কমপ্লিট করা, আপনার যে যে অর্ডারগুলো করেছেন,
এখন যে কথাগুলো বলবো আরও অবাক হয়ে যাবেন।
আচ্ছা, এগুলোতে আমি আরও আবার আসবো, এর মাধ্যমে তো আপনার দাওয়াত ইসলামের জার্নি এভাবেই আসা। তো
আমি ইস্তেমা যেতাম,
আচ্ছা,
মাঝে মধ্যে যেতাম, কলেজে থাকাকালীন অবস্থা যেতাম, প্যান্ট শার্ট পরতাম, যেতাম।
আচ্ছা,
হাজি শাহিদ আত্তারি যখন এসেছিলেন তখন আমি সেখানে ছিলাম দুদিনের জন্য কোর্স হয়েছিল, বা 3 দিনের জন্য সেখানে ছিলাম।
আচ্ছা আচ্ছা,
তো মুরিদ তো আগে থেকেই বাপারই ছিলাম, আলহামদুলিল্লাহ।
যখন থেকে টিভি দেখা শুরু করেছেন?
না, অনেক সময় ইস্তেমায় যেতাম, তো হ্যাঁ, হাজি শাহিদ আত্তারি যখন এসেছিলেন তখন মনে হয় আমি
মুরিদ হয়ে গেছি।
হ্যাঁ,
আচ্ছা, মানুষ তো ধরেন মুরিদ হওয়ার আগে, আমরা বিশেষত আমরা সেটা জেনারেল হই বা কোনো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডেড হই, মুরিদ হওয়ার জন্য আগে ওই শখসিয়াতের ব্যাপারে কিছু না কিছু জানি বা কিছু না কিছু এমন শুনি যেটা শুনে আমরা ওনার জন্য দিওয়ানা হয়ে যাই। তো আপনি কেন দিওয়ানা হয়েছেন আমির আহলে সুন্নাতের, যে মুরিদ হয়ে গেছেন শেষ পর্যন্ত?
দিওয়ানা তো হয়েছি ইয়ার জন্য, আমি যে দেখতাম মাদানী মুজাকারা যে দেখতাম, আমি মনে করতাম যে আমির আহলে সুন্নাতের মতো মানে কোনো মানুষই আমি দেখি নাই।
আল্লাহ,
সেদিন আমি আর আমার এক বন্ধু আমরা তাসাউফের একটা ইয়া বের করলাম, ইমাম গাজালির 26টা লেখছেন যে একজন সুফি ব্যক্তির জন্য এই 26টা শর্ত থাকে, কয়টা?
26টা।
আর আমরা পড়ে পড়ে শোনাচ্ছি যে এক নম্বর, যে সুফি হবে সে কম খাবে, যে সুফি হবে কম ঘুমাবে, যে সুফি হবে সে কম কথা বলবে। তো ২৬টা শর্ত আমরা পড়লাম, তো ২৬টা শর্ত আলহামদুলিল্লাহ আমিরের সূত্রের মাঝে আছে। যে সুফি হবে তার অন্তরে সম্পদের লোভ হবে না। তো আমি তো মাদিনী চ্যানেল দেখেই আমি তার আগে থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমার জন্য, আমি না চাইতেই পীর খোঁজার জন্য অনেক আগেকার যুগের লোকেরা কষ্ট মানে কষ্টের শিকার হতো, কার কাছে গিয়ে মুরিদ হবে যোগ্য পীর খোঁজার জন্য। আর আমার তো না চাইতে আল্লাহ তাআলা আমাকে এমন পীর দিয়েছেন যে যার তুলনাই নেই।
আসলে দর্শক, আমি এখানে আবারও অ্যাড করতে চাইবো যে আপনারা যারা এখনও মুরিদ হননি, এই যে আমির আহলে সুন্নতের যে যুগ এখন চলছে, আমির আহলে সুন্নতের মতো এমন একজন শখসিয়ত আমরা পেয়েছি, তো ইনার হাতে যদি আমরা বায়াত গ্রহণ করে ফেলতে পারি তাহলে নিজের জীবনে একটা আপনারা পরিবর্তন দেখতে পাবেন এবং নিজের জীবনকে পরিবর্তন করতে অনেকটুকু সহায়ক হবে আমির আহলে সুন্নতের দামানের মধ্যে যদি চলে আসি। এবং আমার প্রত্যেকটা মুবাল্লিককে দেখেছি যে ওনারা কোথায় ছিলেন আর দামানে আত্মারের মধ্যে যখন চলে এসেছেন তখন তারা কী হয়ে গেছেন। আমরা কালিম মাদানী ভাইয়ের কথাই শুনছি যে কোত্থেকে উনি কোথায় চলে এসেছেন, কত কিছু উনি ছেড়ে দিয়ে কত কিছু উনি অর্জন করেছেন। আচ্ছা হুজুর, এখানে ইন্টার পড়ুয়া বা জেনারেল পড়ুয়াদের জন্য একটু যদি জজবা আসে যে এরা এ বয়সও আলিম হতে পারবে, এই ব্যাপারে আপনি একটু যদি ইরশাদ করতেন।
এখন তো একদম সহজ হয়ে গেছে, এখন তো আরও সহজ। এখন আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াত বাংলাদেশের মধ্যে দাওয়াতে ইসলামের ২৬টা জামিয়াতুল মদিনা রয়েছে,
মাশাআল্লাহ।
কেউ যদি সৈয়দপুরে থাকে পড়তে পারেন,
আল্লাহু আকবার।
কেউ যদি ঢাকায় বসবাস করছেন, ঢাকায় আমাদের জামিয়াতুল মদিনা আছে। কেউ যদি মুন্সিগঞ্জে থাকেন, কেউ যদি চট্টগ্রামে থাকেন ভর্তি হতে পারেন। আচ্ছা, যারা পড়াশোনা করছে, এখন তো আরেকটা আমরা দাওয়াত ইসলামী কাজ করেছে, নাইট জামিয়াতুল মদিনা, ৯০০ জামিয়াতুল মদিনা। যারা স্কুলে পড়াশোনা করে, ভার্সিটিতে পড়াশোনা করে, তারা চাচ্ছে চাকরি করে, ব্যবসা করে, তারা চাচ্ছে আলেম হতে, তাদের কাছে সময় নেই। তো তারা চাইলে রাতে এশার নামাজের পর আড়াই ঘন্টার জন্য ক্লাস করতে পারবে।
আচ্ছা, এখানে তো আমাদের সমাজের মধ্যে একটা ভুল কনসেপ্টই বলি, সেটা হচ্ছে মানুষের মধ্যে একটা ধারণা এটা যে এই তো মানে ছোট থেকেই মাদ্রাসার দ্বার প্রান্তে যায় না, এই কীভাবে আলিম হবে। আর দাওয়াত ইসলামী এগুলো কী করছে যে একটা ইন্টার পড়ুয়া চাকরি লেভেলের মানুষকে, ব্যবসায়ীকে কীভাবে আলিম বানাতে পারে।
আচ্ছা, এই কথাটা বলার পূর্বে আমি আমার একটু পিছনে যাই।
জি,
ইন্টার তো কমপ্লিট করেছি আমি, তাফসিরে জালালাইন যখন পড়ি তো সেখানে ব্যাখ্যার মধ্যে পড়েছিলাম, ইয়াসিনের সুরার ব্যাখ্যার মধ্যে মানে কোথাও পড়েছিলাম এমন, যে ব্যক্তি আখিরাত লাভের জন্য দুনিয়াকে ছেড়ে দেয়, তো আল্লাহ তাআলা তাকে দুনিয়াও দান করেন, আখিরাতও দান করেন, আর তার চেয়ে অধিক দান করেন, আরও বেশি দান করেন। তো আমি মুন্সিগঞ্জ চলে গেলাম লেখাপড়া করার জন্য, তো আমি উলাতে ছিলাম, তো আমাদের একজন টিচার আসলেন, তো ওনার সাথে আমি পরামর্শ করলাম, হুজুর আমি যদি ইন্টারের পর আমি যদি আরও পড়াশোনা করতে চাই তাহলে কি আমার জন্য কি এটা ভালো হবে।
জি,
আমি মনে মনে ভাবছিলাম যে হুজুর আমাকে কি সরাসরি কি বলবেন, না পড়াশোনা করার দরকার নেই,
কিন্তু আখিরাত নিয়ে ভাবো।
তো আমার হুজুর বললেন যে, আমাকে বললেন যে জোর দিয়ে বললেন, পড়তে হবে তোমার, তুমি আলেমও হও আর তুমি ভার্সিটিতে পড়াশোনা করো,
গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট
কমপ্লিট করো, যখন তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করবে তোমার দ্বারা দিনের আরও বেশি খিদমত হবে।
বেশক বেশক,
আমি আবার ভর্তি হয়ে গেলাম ভার্সিটিতে, আর শুধু পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা দিতাম, আলহামদুলিল্লাহ আমি মাস্টার্স কমপ্লিট করে ফেলেছি,
মাশাআল্লাহ।
এদিকে আমার দর্শন আমি কমপ্লিট হয়েছে আর একসাথে মাস্টার্সও কমপ্লিট করে,
মাস্টার্স কমপ্লিট হয়েছে, মাশাআল্লাহ। তো হুজুর, যখন আপনি উলাতে ভর্তি হয়েছেন তখন আপনার কাছে মনে হয়নি এগুলো তো আমি সব পড়ে ফেলেছি?
হ্যাঁ, আচ্ছা, যখন পড়তাম তখন একটু কেমন যেন লাগতো, আমি তো এগুলো পড়ে ফেলেছি, নাহু সরফ, আমি ফার্সিও পড়ছি, মাসাল মাসাল শিখে ফেলেছি, তো আমার কাছে আবার সহজ মনে হতো পড়াগুলো। যারা ইন্টারে পড়াশোনা করে আসছে দেখা যেত তারা ১১টা ক্লাস করে, ১১টা বা ১০টা বা ৯টা ক্লাস হয়।
জি,
আমার কাছে মনে হতো যেগুলো তো খুব সহজ। আমি কী করতাম, তাড়াতাড়ি ক্লাসের মধ্যে পড়া কমপ্লিট, পড়া কমপ্লিট করে আমি এক্সট্রা মুতালা করতাম, অধ্যয়ন করতাম। আমি এই উলাতে থাকাকালীন অবস্থায় কুফিয়া কালিমাতকে বারুমে সওয়াল জবাব, এটার মধ্যে ৬০০ পেজ রয়েছে,
শেষ করে ফেলেছি।
আমি একদিনে ১০০ পেজ পড়তাম,
আল্লাহ,
৬ দিনে ৬০০ পেজ। এটা কমপ্লিট হলো, আমি কামজুল ইমান ধরলাম, এক পারা পড়তাম ৪ দিনে, এক পারা, হ্যাঁ, তাফসির সহকারে ৪ দিনে এক পারা, আর ৩০ পারা ৩০ চারে ১২০, ৪ মাসে কামজুল ইমান কমপ্লিট করলাম। তারপর মিনহাজুল আবেদিন পড়তাম, তারপর মাদানী পান সুরা দুদিনে কমপ্লিট করেছি, পড়েছিলাম, তারপর ফয়জানে সুন্নাত, নেকি কি দাওয়াত। তো আমি যতটুকু সময় পেতাম আমি শুধু এক্সট্রা মোতালার মধ্যে আলহামদুলিল্লাহ।
মাশাআল্লাহ, এখন আমাদের সাথে তো অনেক দর্শক আছেন, এর মধ্যে অনেক জিম্মাদাররাও আছেন, অনেক নিউকামাররাও আছেন আমাদের দাওয়াত ইসলামীতে। তো অনেকেই মানে এখন তো আপনার যেগুলো শুনছি আসলে ঈর্ষাও হচ্ছে, আল্লাহ পাক আপনাকে সালামত রাখুক ইস্তেকামত দিকে এগুলো করতে। তো আপনার যে একটা স্পৃহা বা জজবা দেখছি, এটা আমাদের মধ্যে কীভাবে আসবে বই পড়ার ক্ষেত্রে, কিতাব পড়ার ক্ষেত্রে?
প্রথমে যে যে বয়ানটা শুনছেন, এটাও একটা স্পৃহা পাওয়ার একটা মাধ্যম,
জি,
প্রেরণা পাওয়ার মাধ্যম, প্রেরণা লাভ করার মাধ্যম। তারপর যদি মাদিনী মুজাকারা আমরা দেখি না, ইনশাল্লাহ অটোমেটিক্যালি আমাদের অন্তরে কি স্পৃহা চলে আসবে।
আচ্ছা হুজুর, আপনার কি ডেইলি অন্য কোনো কাজ থাকে না? আমাদের তো শত শত কাজ, আপনি কীভাবে ম্যানেজ করেন এত কিছু? যে বই পড়া, এটা কীভাবে আপনার ডেইলি ম্যানেজ হয়ে যায়?
আসলে যখন 2017 কিংবা 18-তে যখন আসি, দরা হাদিস কমপ্লিট হয়, তো আল্লাহর রহমতে এখানেই পড়াশোনা করেছিলাম ঢাকায়,
ফয়জানের মধ্যে।
তো উস্তাদ সাহেব আমাকে এখানেই নির্ধারণ করলেন, তো প্রায় 3 বছর আমি এখানে পড়িয়েছি।
মাশাআল্লাহ,
8টা থেকে 1টা পর্যন্ত পড়াতাম, তারপর 2টা থেকে 8টা পর্যন্ত আবার মাদিনী চ্যানেলে চলে আসতাম, মাঝে মধ্যে প্রোগ্রাম করতাম। আসলে আল্লাহর দিনের কাজের মধ্যে লেগে গেলে আল্লাহ তাআলা সময়ের মধ্যে বরকত দান করে দেন।
আসলে 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 আচ্ছা হুজুর, যখন আপনার মানে মাদ্রাসা থাকাকালীন হয়তো বা আপনার তেমন তো কোনো জিম্মাদারি পালন হয়নি, এর আগে কি কোনো জিম্মাদারি ছিল কি না যখন আপনি নতুন নতুন আসছিলেন বা ইসলামে যাচ্ছিলেন?
সাংগঠনিকভাবে আমার কোনো দায়িত্ব ছিল না, কিন্তু মাদ্রাসায় আসার পর আমরা প্রায় বালিগান লাগানোর জন্য, অর্থাৎ এশা নামাজের পরে যুবকদেরকে কোরআন শেখানোর জন্য আমরা যেতাম পড়ানোর জন্য।
আচ্ছা, যে মুন্সীগঞ্জের ওখানে?
মুন্সীগঞ্জেও যেতাম, তারপর ঢাকাতেও আমরা যেতাম।
আচ্ছা, পড়াতেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় যেটা আমি জানতে চাইবো, যে আমির আহলে সুন্নাত বারবার কেন তাগিদ দিয়েছেন আলিমে দ্বীনদের প্রতি? কেন আলিমে দ্বীনদের দ্বারা যে খেদমতটা হবে সেটা আওয়ামদের দিয়ে হবে না, এটা আপনি কি মনে করেন?
এটা তো সহজ একটা প্রশ্ন, উর্দু কবি কি বলেছেন ফার্সি ভাষায়, হেচ চিজে খুদ বা খুদ চিজে না সুদ, হেচ চিজে খুদ বা খুদ চিজে না সুদ, হেচ আহান খুদ বা খুদ তেগে না সুদ, মৌলভি হারগিজ না সুদ মৌলায়ে রুম, তা গুলামে শমস তবরেজি না সুদ। তো এটা ফার্সি, এটা উর্দু কবি ডক্টর ইকবাল লিখেছেন, ইনি বলছেন যে হেচ চিজে খুদ বা খুদ চিজে না সুদ, কোনো জিনিস মানে নিজে নিজে কোনো কিছু হয় না। ইট যদি রাস্তায় পড়ে থাকে সেটা বিল্ডিংয়ে পরিণত হবে না যতক্ষণ পর্যন্ত কারিগর এসে বা মিস্ত্রি এসে তাকে ইউজ না করে। হেচ আহান খুদ বা খুদ তেগে না সুদ, লোহা যদি মাটিতে 1000 বছর যদি পতিত থাকে সে তরবারি কখনো তরবারি হবে না, সে লোহা তরবারি হতে পারবে না, কামার তাকে তুলবে, কামার তাকে কি করবে উত্তপ্ত করবে, তারপর একটা প্রসেসের মাধ্যমে সে তরবারিতে পরিণত হবে। মৌলভি হারগিজ না সুদ মৌলায়ে রুম, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি তাআলা অনেক বড় পণ্ডিত ছিলেন, মন্তিক জানতেন, ফালসাফা জানতেন, কিন্তু তিনি রুমের এত বড় সর্দারে পরিণত হয়েছেন, এত বিখ্যাত পণ্ডিতে পরিণত হয়েছেন কার মাধ্যমে? তা গুলামে শামস তাবরেজি না সুদ, যতক্ষণ পর্যন্ত তিনি শামস তাবরেজের সান্নিধ্য লাভ করেন নাই, সান্নিধ্য লাভ করার পরেই তিনি এত বড় মৌলায়ে রুম হয়েছেন। মৌলা বলতে এখানে কি সর্দার, সর্দার হয়েছেন। আজকে দেখুন কত বছর অতিবাহিত হয়েছে, কিন্তু জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি তাআলা আলাইহির নাম এখনও বাকি আছে। আপনি বিশ্বের বিভিন্ন লাইব্রেরিতে যাবেন, মসনাবী শরীফ পাবেন, মসনাবী শরীফ আজও আমাদের বাংলাদেশের লাইব্রেরিতে যদি যান দেখবেন মসনাবী শরীফ আছে, উর্দু লাইব্রেরিতে যান দেখবেন মসনাবী শরীফ আছে, ইরানে চলে যান, ইরাকে চলে যান, মসনাবী শরীফ আছে।
মাশাআল্লাহ।
তো কারো কোনো কিছু হওয়ার জন্য কারো না কারো সান্নিধ্যে যেতেই হবে। তো আজ আমি আপনার সামনে বসে আছি, আমির আহলে সুন্নাতের সান্নিধ্য পেয়েছি, বিধায় এখানে বসে আছি। যেমন আমাদের দাওয়াত ইসলামী প্রথমে শুরু হয়েছিল, তখন মানুষ 63 দিনের কোর্স করানো হতো, মুবাল্লিগ যে কীভাবে বয়ান করতে হবে, কীভাবে মানুষের সাথে কথা বলতে হবে,
নেকির দাওয়াত দিতে হবে।
তো তো আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াত ইসলামী মাদানী কাফলার মাধ্যমে পুরো বিশ্বে প্রচার প্রসার হয়েছে, এটা তো মাশাআল্লাহ মাদানী কাফলার বরকত। কিন্তু একজন আলেম যেভাবে খিদমত করতে পারে একজন মুবাল্লিগের দ্বারা সম্ভব না, এর কারণ কী? কারণ হচ্ছে আমি যদি কাউকে আলেম বানাতে চাই আমাকে মাদ্রাসায় পড়তে হবে,
জি,
নহু সরব পড়তে হবে, নুরলিজা পড়তে হবে, কুদুরি পড়তে হবে, পুরো কিতাব প্রসেস। যখন আমি পড়তে পারবো তখন আমি কী করতে পারবো? আমি আলেমের ফ্যাক্টরি বানাতে পারবো,
জি।
আর যখন আলেমের ফ্যাক্টরি হবে, এই আলেমরা কী করবে জানেন? এরা মসজিদের মধ্যে নামাজ পড়াবে, এরা খেতাবত করবে, এরা মুসান্নিফ হবে, এরা কিতাব লিখবে। আর যদি এলেম অর্জন না করেন, আপনি কি নিজে নিজে কি কিতাব একটা লিখতে পারবেন? আপনি কি তাফসির লিখতে পারবেন? আপনি কি কোনো বই লিখতে পারবেন? আপনি কি হাদিস পড়াতে পারবেন? শুধু নিজে নিজে কোনো কিছু কেউ ডাক্তার হতে পারে না। লাইব্রেরিতে মাকতাবার মধ্যে বায়োলজি বই রাখা আছে, মেডিকেলের উপরে বইগুলো পাওয়া যাবে। কেউ যদি নিজে নিজে আসে যদি অধ্যয়ন করে, সে কোনো দিন ডাক্তার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত টিচারের সান্নিধ্যে
না
যায়।
মাশাআল্লাহ।
তো আলেম যদি হয় তাহলে সে ওয়াজও করতে পারবে, বয়ানও করতে পারবে, খুতবা দিতে পারবে, সব কিছু করতে পারবে।
মাশাআল্লাহ। আমি যতটুকু মানে আপনার থেকে শুনেছি শুরুতেই, যে আপনার ঘরের সবাই কিন্তু হায়ার এডুকেটেড, এক একজন এক এক যে ক্যাটাগরি আপনি বলেছেন, কিন্তু যখন আপনি দরায়ে হাদিস কমপ্লিট করে নিজ এলাকায় গিয়েছেন, কি প্রভাব পড়েছে ফ্যামিলির মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে? আপনাকে দেখে কি অনুভূতি ছিল তাদের?
অনুভূতি তো আমার সবাই খুশি ছিল আর কি, আনন্দ ছিল খুব, ভাইরা খুব খুশি হয়েছেন।
কিন্তু ওই ওই যে যে যেটা উনি বলেছিলেন শুরুতে বা নিষেধ করেছিলেন, তখন কি যখন আলেম হয়ে গেছেন তখন কি আর ওই জিনিসটা ওনার মধ্যে ছিল?
তখন তারপর তো মানে আমি যখন পড়তে শুরু করলাম না, ভাইয়া আমার প্রতিভা দেখে, তারপর আমার ভাইয়া মার্শাল আমার সাথে এত মহব্বত করতেন, এত মহব্বত করতেন, সহযোগিতা করতেন, এমনকি ভাইয়া এখনও চাকরি করছেন আর তিনি অলরেডি এক মুষ্টি দাঁড়িয়ে রেখেছেন।
আল্লাহ।
তিনি মার্শাল্লাহ পাঞ্জাবি পড়েই ওখানে যখন ডিউটির সময় ডিউটিকালীন তিনি আর্মিদের লেবাস পরেই থাকেন, পোশাক পরেই থাকেন, আর বাকি সময়টুকু তিনি পাঞ্জাবি পায়জামা পরে থাকেন, টুপি পরে থাকেন।
আপনার বরকত।
অনেক সময় ভাইয়া যখন যায় না ইয়াতে ক্যান্টনমেন্টে ঢুকছে, মনে করে কি সে মানে বাইরের মানুষ।
আচ্ছা,
তখন কার্ড দেখা যায়। আচ্ছা, ওকে,
মার্শাল্লাহ। এক্ষেত্রে আপনি কি মনে করেন যে আপনার এই পরিবর্তন, এক্ষেত্রে দাওয়াত ইসলামের কি অবদান?
সব কিছু দাওয়াত ইসলামেরই তো অবদান, আমি তো কিছুই না।
মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসলে দর্শক,
একটু আগে তো বললাম হেরছি চিজে, খুতবা খুত চিজে না, শুধু আজকে যদি আমি রিলেশনের সান্নিধ্য যদি না পেতাম, আমি জানি না কোথায় থাকতাম,
হয়তো বা দুনিয়াবি অনেক কিছু হয়ে যেতেন, কিন্তু এখন যেটা পাচ্ছেন সেটা হয়তো বা আপনার অর্জন হতো না। এখন যে শহরাত বা ইজ্জত সম্মান পাচ্ছেন,
সব কিছু আল্লাহ তাআলার দয়া আর মুর্শিদের
বেশ
শুভ দৃষ্টি আর কি।
আসলে আসলে। আচ্ছা, এখানে আর জানতে চাইবো যে আপনি যখন দরায়ে হাদিস কমপ্লিট করে ফেলেছেন, তো দরায়ে হাদিস কমপ্লিট করার পর ওদিকে তো পোস্ট গ্রাজুয়েশনও কমপ্লিট করে ফেলেছেন, মাস্টার্সও কমপ্লিট করে ফেলেছেন, তো এখন আপনার নির্ধারণ করার ছিল যে কোথায় যাবেন, তো তখন আপনি কী ভেবেছেন যে আমি কোন দিকে গেলে ভালো হবে?
আমার নির্ধারণ কি, আমার নির্ধারণ হচ্ছে এখানেই থাকবো
দাওয়াত ইসলামী।
আলহামদুলিল্লাহ, নির্ধারণ তো এটাই যে দিনের খিদমত করা। আলহামদুলিল্লাহ। আমার বয়স কত? 28 মানুষ, বাংলাদেশের মানুষের আয়ুষ্কাল কত? কেউ বলে 56, কেউ 57-58, যাক এটার দিকে না গেলাম, অনেক সময় কমেন্টস বক্স আবার লেখা দেয় হুজুর না 57-58, তো যাক 56-57-58 হবে, তো কতদিন বাঁচবো?
অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমাকে একটি কথা বলেছিলেন, সেটাও আমি এখানে অ্যাড করতে চাইবো আপনার জবানে, যে যেটা আপনি বলেছেন যে দুনিয়ার ক্ষেত্রে যদি আমি অত্যাধিক টাকা ইনকামও করে ফেলি, সেটা যদি দর্শকদের উদ্দেশ্যে বলতে, এটা আসলে
উদাহরণ সহকারে বলছি, আমি মনে করি সরকারি চাকরি করছি বা আমি
ভালো একটা পোস্টে
আছি বা আমাকে 40,000-45,000 পাচ্ছি, কিন্তু আমি তার চেয়ে অর্ধেকও যদি মনে করেন আমাকে
দিনের খেদমত,
দিনের খেদমত পাচ্ছি,
জি,
তো আমি সেখানে যদি গেলে আমার আমার দ্বারা তো দিনের খেদমত হবে না,
জি,
কিন্তু আমি এখানে যদি থাকি আর আমার দ্বারা যদি দিনের খেদমত হয়ে যায় আর দিনের খিদমত করতে করতে আমি যদি ইন্তেকাল বরণ করি, তাহলে আমার ইহকালটাও ভালো হয়ে গেল, আমার আখেরাতও আমার ভালো
হয়ে গেল,
আর আমার দ্বারা পুরো জাতি উপকৃত হবে।
মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো এই জন্য আমি আপনাদেরকে বলতে চাইবো যে দাওয়াত ইসলামী এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে মানুষ এসে দিনের খিদমত কীভাবে করতে হবে। 12 মাসের কাফেলার সুরক্ষা একজনের সাথে কথা বলছিলাম, চট্টগ্রাম থেকে এসেছে উনি, মানে 63 দিনের কোর্স করার পর এখন 12 মাসের সফরের জন্য মানে নিজেকে, তাই বললাম যে যে মানে আপনি কীভাবে ফেস করছেন, আপনি তো এতদিন দুনিয়ার সাথে ছিলেন, বলে যে হুজুর দুনিয়াতে হয়তো একটু বেশি পেতাম, ওই যে আপনার কথাটাই, দুনিয়াতে হয়তো একটু বেশি পেয়েছিলাম, কিন্তু এখানে এখানেও পাচ্ছে, আমি কিছু না কিছু পারিশ্রমিক পাচ্ছি, কিন্তু আমাকে যে জজবা দেওয়া হয়েছে যে আমি যে দিনের খেদমত করব, নিজেকে যে দিনের খেদমতের জন্য বিলীন করতে পারবো, এটা যে বড় সুযোগ আর কি আছে। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে দাওয়াত ইসলামের প্ল্যাটফর্মে যদি আপনারা চলে আসেন। আচ্ছা, এখানে আবার অনেকে এটা ভাবতে পারেন যে সবাই কি সব জায়গা থেকে ছেড়ে দাওয়াত ইসলামীতে চলে আসবে নাকি, নাকি যার যেরকম সম্ভব যে যেখানে আছে
ওকে চাকরি করছে বা ব্যবসা করছে সেখান থেকে আবার মনে করবে যে না হুজুরের মতো হতে পারতাম বা করতাম, ঠিক আছে, কিন্তু এখন আপনি কি করতে পারবেন?
জি, এখন দিনের জন্য কি করতে পারবেন?
যদি আপনি চাকরি করছেন না, আপনি ইলমে দিন যদি আপনার সুযোগ হয় আপনি আসেন, আলহামদুলিল্লাহ জামিয়াতুল মদিনায় ভর্তি হয়ে যান, জামিয়াতুল মদিনায় ভর্তি, আপনার জন্য দরজা খোলা, আপনি পড়তে পারেন। কিন্তু যদি সুযোগ না হয় তাহলে আপনি সাপ্তাহিক ইস্তেমার মধ্যে অংশগ্রহণ করুন,
মাশাআল্লাহ, এটাও তো দিনের।
আপনি মাদানী চ্যানেল দেখুন, ফরজ এলেম শিখে ফেলুন, দাওয়াত ইসলামের 63 দিনের কোর্স করে নিন, আপনার নামাজ শুদ্ধ হয়ে যাবে, আপনার কোরআন শুদ্ধ হয়ে যাবে,
মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো দর্শক, আপনারা শুনেছেন আমাদের কালিম ভাইয়ের কাছ থেকে যে ওনার জার্নি কেমন ছিল, কীভাবে উনি নিজেকে কোথা থেকে কোথায় এনেছেন। তো এজন্য আমি আপনাদেরকে বলবো যে দাওয়াত ইসলামী আসলেই এমন একটা সংগঠন, এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আসলে মানুষ নগণ্য থেকে অনন্য হয়ে যায়, সেটার উজ্জ্বল প্রমাণ আমাদের কালিম মাদানী ভাই। আসলেই আমরা যখন ইনাদের মতো ব্যক্তিদেরকে দেখি, তো দাওয়াত ইসলামীতে এসে নিজেকে সৌভাগ্যবান মনে করি যে আলহামদুলিল্লাহ আমিরুল সুন্নতের নজর আমাদের উপর পড়েছে, যার বদৌলতে আমি আপনি দাওয়াত ইসলামীতে। এই জন্য দর্শক অনেকেই দাওয়াত ইসলামীতে এখনও কিন্তু সন্দিহানের মধ্যে থাকেন যে এটা কী, এটা কেমন, এটা কোথায়, এটা কীরকম, এখানে গেলে কী হবে। আমি বলবো যে এত কিছু দেখছেন মাদানী চ্যানেলের মাধ্যমে, এত বাহার আপনারা শুনছেন, তো কেন দূর থেকে দেখছেন? আসুন না, দাওয়াত ইসলামীতে এসে নিজেও দিনের খেদমতের মধ্যে লেগে যায়। দর্শক, আলহামদুলিল্লাহ রজব মাসের বাহার চারিদিকে চলছে এবং এই মাসটি অনেকগুলো দিক থেকেও বিশেষায়িত করা হয়, কিন্তু অন্যতম একটা দিক হচ্ছে এই মাসে মাহে রজবের 27 তারিখ আমরা আলহামদুলিল্লাহ মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করে থাকি। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সম্পর্কে বর্ণনা করে থাকি। আসলে আমি জীবনে মনে প্রথম অনুষ্ঠান করছি আমার হুজুরের সাথে, আমি এর আগে কালিম ভাইয়ের সাথে প্রোগ্রাম করিনি। তো আজকে আমার জেহেনে আসলো যে ওনাকে দিয়ে কিছু একটা সেগমেন্ট করা যায় কিনা। তো আমি মজলির সাথে কথা বলেছি, উনি বলেছে যে মাশাআল্লাহ আমাদের কালিম ভাই খুবই সুন্দর কালামের তশরিহ অর্থাৎ ব্যাখ্যা করেন। তো আজকে ইনশাআল্লাহ আজ্জাজাল আলা হযরতেরই লিখিত মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি কালামের তশরিহ অর্থাৎ আমরা ব্যাখ্যা শুনবো ইনশাআল্লাহ আজ্জাজাল। তো আসুন আমরা কালিম ভাইয়ের কাছ থেকে সেটা শুনি, কয়েকটা লাইনের তশরিহ শুনবো ইনশাআল্লাহ।
আসলে লিয়াকত ভাইটার জন্য একটা ব্যাপক সময়ের প্রয়োজন, আর সংক্ষিপ্ত সময় তো করা সম্ভব না।
কয়েকটা লাইন,
কয়েকটা লাইন করা যেতে পারে।
জি,
আদায়কে বখশিশের মতো আলাজাতের যেটা লিখিত নাতিয়া কালামের বই, তো মিরাজ সংক্রান্ত আলাজাত দুটি কালাম লিখেছেন, একটা হচ্ছে পুছতে ক্যাও আরশ পর ইউ গায়ে মুস্তাফা কে ইউ, কায়ফ কে পর জাহাঁ জলে কোই বতায়ে ক্যা কে ইউ, এটা একটা। আর একটা লিখেছেন ও সরওয়ারে কিশওয়ারে রিসালত জো আরশ পর জলবা গর, নয় নিরালে তরব কে সামা আরব কে মেহমান কে লিয়ে। তো এই কালামটা তো ব্যাপক, 67টা পঙ্ক্তি রয়েছে,
আল্লাহু আকবার।
এটা আলাজাত লিখেছিলেন জোহর থেকে আসর এই এতটুকু সময়ের মাঝে। আসলে তৎকালীন যুগ তোর আবুল হক কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহি, উনি বলছেন যে আলাজাত যখন এই কালাম লিখেছিলেন তো একজন লোক এসেছিলেন, উনি বলছেন যে হুজুর আমি একটা মিরাজের উপর একটা নাত লিখেছি, কালাম লিখেছি, যদি আপনি একটু চেক করতেন। তো আলাজাত বলছেন আমি একটু ব্যস্ত আছি, একটু পরে আসুন। লোকটি যখন আবার আসরের সময় আসলো, আলহাজাদ জোহর থেকে আসরের এই সময়ের মধ্যে, সংক্ষিপ্ত সময়ের মধ্যে 67টা
পঙ্ক্তি
লিখে ফেললেন।
কেমন আশিকের রসুল!
আর এর ব্যাখ্যা করার জন্য তো প্রায় 4 থেকে 5 ঘন্টা সময়ের প্রয়োজন
সংক্ষেপে।
তো কয়েকটা শেরের ব্যাখ্যা করতে চাইব। আলহাজাদ বলছেন যে ও সরওয়ারে কিশওয়ারে রিসালত জো আরশ পর জলওয়াগর হুয়ে থে, নয় নিরালে তরব কে সামা আরব কে মেহমান কে লিয়ে থে। এর অর্থ উর্দু এত হার্ড উর্দু, কিন্তু যারা আলেম সমাজ তারা বুঝে আলহামদুলিল্লাহ। এখানে আলহাজরত রহমতুল্লাহ তাআলা বলছেন ও সরওয়ারে কিশওয়ারে রিসালত, রিসালতের রাজত্বের যিনি বাদশাহ, রিসালতের রাজত্বের যিনি বাদশাহ, যো আরশ পর জলওয়াগর হুয়েতে, যিনি আরশে গিয়েছিলেন।
আল্লাহু আকবার!
তো আলহাজরতের কালাম কোরআন সুন্নাহ মোতাবিক হয়ে থাকে, কখনো কোরআনের দিকে ইশারা, কখনো হাদিসের দিকে ইশারা, কখনো মন্তিকের দিকে ইশারা, কখনো বালাগাতের দিকে ইশারা, কখনো আহলে বাইতের দিকে ইশারা। যদি পড়েন সব কোরআন সুন্নাহ মোতাবিক। এই পঙ্ক্তির মধ্যে আলহাজরত ওই 15 পারার ওই আয়াতে কারিমার দিকে ইশারা করছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু, এই আয়াতে কারিমার দিকে
ইশারা
করছেন। তার মানে কি, যিনি রিসালাতের অর্থাৎ সকল রসুলের যিনি সর্দার, তিনি মেরাজের রাত্রিতে আল্লাহ তালার দিদার করার জন্য গিয়েছিলেন। নয়ে নিরালে তরবকে সামা আরবকে মেহমান কে লিয়েতে, তো আরবের যিনি অতিথি তিনি কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জন্য নয়ে নিরালে তরবকে সামা অর্থাৎ চমৎকার অনন্য আনন্দের আনন্দের জিনিসপত্র তার জন্য সজ্জিত করা হয়েছিল। চন্দ্র সূর্য সব কার জন্য বানানো হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমান হয়ে আল্লাহ তাআলার দিদার করার জন্য গিয়েছিলেন। আর বলছেন কি, বাহার হ্যাঁ শাদিয়া মুবারক চমন কো আবাদিয়া মুবারক, মালক ফলক আপনি আপনি লয় মে ইয়ে ঘুর আনা দিল কা বোল লেতে থে। অর্থাৎ হুজুর আলী সাল্লাতু সাল্লাম যখন মেরাজের রাত্রিতে গমন করছেন তখন মালক, মালক অর্থাৎ ফেরেশতা, আর ফলক অর্থাৎ আসমান আকাশ, ফেরেশতা আসমান তারা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণকীর্তন করছিল। কিভাবে? যেন বুলবুলি পাখি যেভাবে বাগানের মধ্যে গিয়ে যেভাবে গুণকীর্তন করতে থাকে কার ফুলের জন্য, তো ফেরেশতারা এবং আসমান বুলবুলি হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বুলবুলি হয়ে আর একটা চমৎকার ঢাঁচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য গুণকীর্তন করছিলেন। আর বলছিলেন বাহার হ্যাঁ শাদিয়া মুবারক কে চমন কো আবাদিয়া মুবারক, এই যে মৌসুম যে চেঞ্জ হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন মৌসুম চেঞ্জ, তারপর সেগুলোকে মোবারকবাদ জানাচ্ছে কারা? ফেরেশতা এবং আসমান। চমন কো আবাদিয়া মুবারক এবং বাগান যে সুসজ্জিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বাগানকে সুসজ্জিত করা হয়েছে, তো মোবারকবাদ কারা দিচ্ছে বাগানকে? ফেরেশতারা এবং আসমান দিচ্ছে। আবার কি বলছেন এখানে আলাজাত বলছেন, ওয়াহা ফলক পর, ওয়াহা ফলক পর ইহা জমিমে রচিতি শাদি মচিতি ধুমে, আকাশের মধ্যে এবং মাটির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যে তিনি যে আল্লাহ তাআলার দিদার করতে যাচ্ছেন এর জন্য সবাই আনন্দ উদযাপন করছিল। আর উধার সে আনোয়ার হাসতে আতে অর্থাৎ আকাশ থেকে নূরের ছটা পড়ত, আর ইধার সে নফহাত উঠ রয়েছে আর ভূপৃষ্ঠ থেকে সুগন্ধি ছড়িয়ে পড়ছে। আল্লাহর মাহবুব অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর তাআলার দিদার
করার জন্য যান। মাশাআল্লাহ, খুব ভালো লাগলো আপনার জবান থেকে এই ব্যাখ্যা শুনে। আল্লাহ পাক আপনাকে আরও বরকত দান করুক, ইস্তেকামত দান করুক। সোশ্যাল মিডিয়াতে অনেকে আছেন, শাহ আলম ভাই আছেন ওমান থেকে, উনি লিখেছেন মাশাআল্লাহ মোবারকবাদও দিচ্ছেন। রায়হান ভাই আছেন দাওয়াত ইসলামকে অনেক পছন্দ করেন, সালামও দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। রাসেল ভাই আছেন, জয়নাল আবেদিন ভাই আছেন, লিখেছেন মাদানী চ্যানেলকে খুব ভালো লাগে। এরপর আরশাদ আত্তারি ভাই দাওয়াত ইসলামীকে ভালোবাসেন, অনেকেই আছেন, মাকসুদ ভাই আছেন, আশরাফুজ্জামান সিদ্দিক ভাই আছেন, এরপর আমাদের সাইফুল ভাই, জাহিদ ভাই, অনেকে আছেন। আল্লাহ পাক সবাইকে বরকত দান করুক। হুজুর আপনি এখন কি করছেন, আপনার এখন মাসরুফিয়াত বা ব্যস্ততা কিসে?
3 বছর তো শিক্ষকতা করেছিলাম জামিতুল মদিনায়, পড়াচ্ছিলাম। 2017 কিংবা 2018 সালে আমি যখন দাওরা হাদিস কমপ্লিট করে আসি তখন আমার খুব ইচ্ছা ছিল যে আমি বাঙালি জাতিকে একটা তাফসির লিখে উপহার দেব। তো অলরেডি আমাদের দাওয়াত ইসলামীর যিনি আমাদের মুফতি রয়েছেন, মুফতি কাসিম নাম্বারদার জিল্লুল আলী, তো তিনি সিরাতুল জিনান লিখেছেন 10 খণ্ডের উপরে, কানজুল ইরফানও লিখেছেন। তো আমি তখন আমাদের উস্তাদ সাহেবকে বলেছিলাম যে হুজুর আমাকে এই কাজটা যদি দেন আমি তাফসির অনুবাদ করার জন্য, যেহেতু লেখা অলরেডি আমাদের মুফতি সাহেব লিখে ফেলেছেন, লিখে ফেলেছেন, আমি যদি বাংলা অনুবাদ করে দিতে পারি বাঙালি জাতির জন্য উপকার হয়ে যাবে,
আপনারা অনেক বড় খিদমত পাবেন।
তো উস্তাদ সাহেব বললেন যে মার্কাজ, মার্কাজ যাকে দেবে সে করবে। তো আবার আমি আমাদের বিডি যিনি নিগ্রান কামাল ভাইকে বললাম, বুঝলে, উনি বলছে আচ্ছা ঠিক আছে দেখি আমরা। এভাবে করতে করতে 2021 সালে সে সুযোগটা
আপনি পেয়েছেন,
পেলাম আলহামদুলিল্লাহ। তো উষা সাহেব আমাকে সিলেক্ট করলেন, বললেন যে এটা করতে হবে। আলহামদুলিল্লাহ এখন আমি শিক্ষকতা নাইট জামিয়ার মধ্যে করছি, আর
ফার্স্টপুরে,
হ্যাঁ সৈয়দপুরে, আর ফার্স্ট টাইম অর্থাৎ 9টা থেকে 5টা পর্যন্ত 8 ঘন্টা আমি ওই কানজুল ইরফানের অলরেডি অনুবাদ করছি, প্রায় 28 পারা চলছে। ইনশাআল্লাহ এই ফেব্রুয়ারি মাসে ইনশাআল্লাহ 30 পারা এটা কমপ্লিট হবে। কানজুল ইরফান এটা 1100 পেজের মতো, এটা কোরআনের অনুবাদ রয়েছে আর নিচে 4-5টি করে টিকা দেওয়া আছে সংক্ষিপ্ত আকারে তাফসির।
প্রত্যেকটা মুবাল্লিক যাদেরকে এনেছি তাদের অনেকগুলো স্মৃতি রয়ে যায়, সংক্ষিপ্ত সময়ের মধ্যে স্মৃতিগুলো শেষ হয় না। ইনশাল্লাহ যদি আবারও কখনো আপনাকে বসার নিয়ে বসার সুযোগ ইনশাল্লাহ আবারও, আপনার কিন্তু অনেক বড় একটা স্মৃতি আমি সামিল করিনি, বাবুল মদিনার সফর সেখানে আমিরুল সুন্নতের সাথে সৌভাগ্য হয়নি। ইনশাআল্লাহ আজ্জাল আমি অন্য এক সময় চেষ্টা করবো আপনাকে নিয়ে বসার। তো আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক, আমার কালিম মাদানী ভাইকে আরও বরকত দান করুক, আমাদের সবাইকে ইস্তেকামত দান করুক। ইনশাআল্লাহ আজ্জাল আগামী বুধবার আরও একজন অতিথিদেরকে নিয়ে হাজির হব। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মাদানী চ্যানেল দেখতে থাকবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
স্মৃতির পাতায় কত কিছু লেখা আছে আমার, তারে মাঝে কিছু স্মৃতি থাকবে চিরকাল।